বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 8 মার্চ 23 ফাল্গুন এবং ফার্সি 17 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ন্যাটোর বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া তথ্য অধিকার আইনে বাংলাদেশ পুলিশের কাছে চাওয়া তথ্য আগামী 20 দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহের জন্য তথ্য কমিশনের আদেশ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত ইমাম জৈনুল আবেদিন আলাইসলামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, দ্বিতীয় সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাল তেহরান, ইরানি স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইউক্রেন শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে সামরিক অভিযান বন্ধ করবে মস্কো, কিয়েভ সহ 5টি গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধবিরতি কার্যকর। নানা ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের কথা জানালো বাংলাদেশের হাইকোর্ট, প্রধানমন্ত্রী বললেন এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি ক্ষমতায় আছে, বিভিন্ন দল মিলে বিকল্প তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। নূর 2 নামের এই উপগ্রহটি উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ নূর 2 উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ। কাসেদ অর্থ বার্তাবাহক। এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে। 2020 সালের 22 এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে নূর 1 স্যাটেলাইট স্থাপন করে। ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমির দাস্তে কাবির থেকে নূর উপগ্রহকে নিক্ষেপ করা হয়। এটিকেও কক্ষপথ পর্যন্ত বহন করেছিল ইরানের বাহক রকেট কাসেদ। ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর 1 সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছে IRGC। তারা বলেছে নূর 1 পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি গতকাল তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৈঠকে আবদুল্লাহিয়ান ভিয়েনার সংলাপ ও ইউক্রেন পরিস্থিতি সহ চলমান বিভিন্ন বিষয়ে ইরানের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করেন। তিনি বলেন ভিয়েনা সংলাপে যখন একটি চূড়ান্ত চুক্তি প্রস্তুত হচ্ছে তখন ইরান নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেই এই চুক্তি করবে। তিনি বলেন, ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা সহ এদেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করা হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত প্রায় এক বছর ধরে রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। ইরানে এই আলোচনাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ভিয়েনায় উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে। রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি মস্কোই বলেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে নেটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেওয়া সম্ভব না হয়। তিনি রাশিয়ার অন্যান্য শর্ত তুলে ধরে বলেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে। সোমবার যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া তৃতীয় দফার শান্তি আলোচনায় বসতে যাচ্ছিল, তখন পেসকভ এসব পূর্ব শর্ত ঘোষণা করেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের যে অভিযান রাশিয়া চালাচ্ছে তা যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে যদি তার দেশের এই শর্তগুলো ইউক্রেন মেনে নেয়। তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের আর কোনো ভূখণ্ডকে নিজের বলে দাবি করবে না মস্কো। রাশিয়া 2014 সালের মার্চ মাসে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের ফলাফল অনুযায়ী ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এছাড়া গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ ঘোষণার আওতায় ইউক্রেনের পাঁচ শহর কিয়েভ, খারকিভ, মারিয়াপোল, চেরনিহব এবং সুমি থেকে বেসামরিক লোকজন নিরাপদে তাদের পছন্দমতো জায়গায় চলে যেতে পারবে। ইউক্রেনের পক্ষ থেকে নিরাপদ মানবিক করিডোর খুলে দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, স্থানীয় সময় আজ সকালে ইউক্রেনে অস্ত্রবিরতিতে যাবে তার দেশ। কিয়েভ, চেরনিহব, সুমি ও মারিয়াপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর খুলে দেওয়া হবে, যেখানে খুশি সেখানেই যেতে পারবেন তারা। রুশ বার্তা সংস্থা স্পুতনিক মানবিক করিডোর খুলে দেওয়ার কথা নিশ্চিত করেছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে ভ্যাসিলি নেভেনজিয়া মস্কোর সময় আজ সকাল ১০টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, এই প্রস্তাবের আওতা বেসামরিক নাগরিকদের সরিয়ে রাশিয়া কিংবা রাশিয়ার ভূখণ্ডে পাঠানোর বাধ্যবাধকতা থাকছে না, তবে কত সময়ের জন্য আজকের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা পরিষ্কার নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে নানা ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে বলে জানিয়েছে সেদেশের হাইকোর্ট। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ রইসুদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন বলে সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের বেঞ্চ বিচার কাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টে সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শোনা হবে। রাষ্ট্রপক্ষে আজ দুজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মওদুদা বেগম মলি ও হাসিনা মমতাজকে শুনানি করতে বলেছে আদালত। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের সকল নারীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, নারী তার বেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সম অংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, এদেশে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে 2041 সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি ক্ষমতায় আছে, বিভিন্ন দল মিলে বিকল্প তৈরি করতে হবে। কলকাতার নজরুল মঞ্চে দলীয় এক সভায় তিনি ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, দিল্লিতে বিকল্প নেই বলে তোরা ক্ষমতায় আছিস, যেদিন বিকল্প তৈরি হয়ে যাবে সেদিন আর থাকবি না, বিভিন্ন দল মিলে বিকল্প তৈরি করতে হবে, যেদিন তৈরি হয়ে যাবে সেদিন তোদের ঘুঘুর বাসা ভেঙে যাবে। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নজরুল মঞ্চে দলীয় এক সভায় ওই মন্তব্য করেন।
দিল্লিতে বিকল্প নেই বলে তোরা আছিস, যেদিন বিকল্প তোরা তৈরি হয়ে যাবে সেদিনও থাকবি না, দলগুলো মিলে বিকল্প তাকে তৈরি করতে হবে, মুখে বললে হবে না, তৈরি করতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল লোক, যেদিন তৈরি হয়ে যাবে সেদিন তোমাদের ঘুঘুর বাসা ভেঙে যাবে। কেউ কেউ আগে থেকেই বলে বেড়াচ্ছে ইউপিতে জিতলে নবান্নায় ঝড় উঠাবো, বলো আগে ঝড় থামা তোর নিজের ওই এলাকায়।
মমতা বলেন, বিজেপির একটা সেকশন হয়েছে, তারা পা তুলে তুলে নেচে নেচে বেড়াচ্ছে, ভেবেছে তৃণমূলটা দুর্বল হয়ে গেছে। তৃণমূল দুর্বল নয়, গতকাল দেখেছেন চূড়ান্ত অসভ্যতামি করেছে বিধানসভায়, হেরে গিয়েও লজ্জা নেই, নির্লজ্জ। কুৎসাকারী দল, অপপ্রচারকারী দল, ষড়যন্ত্রকারী দল, চক্রান্তকারী দল, দাঙ্গাবাজের দল। আমাদের মেয়েরা কাল এগিয়েছিল, মেয়েদের অনেক অসম্মান করেছে ওরা, অনেক অপমান করেছে ওরা, অনেক কুকথা বলেছে, তা সত্ত্বেও আমাদের মেয়েরা খুব শৃঙ্খলা পালন করেছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরও একটি স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাজ্জা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি বলেন, আজ সকালের দিকে হাজ্জা প্রদেশের হারাজ এলাকার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় সৌদি গোয়েন্দা ড্রোনটি ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করে। এদিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা পক্ষ ত্যাগ করে হুথি সমর্থিত সামরিক বাহিনীতে যোগ দিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারিব প্রদেশে এই ঘটনা ঘটেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, মনসুর হাদির অনুগত সেনাবাহিনীর 310তম ব্রিগেড ও 114তম ব্রিগেড থেকে 40 জন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সেনা পক্ষ ত্যাগ করে হুথি সমর্থিত সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি গোপনে 2 বার ইহুদিবাদী ইসরায়েল সফল করেছিলেন। ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস চলতি সপ্তাহে দৈনিক হারেস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি বলেন, তেল আবিবের সঙ্গে ইয়েমেনের এই সাবেক প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি সক্ষম নন, ফলে দুর্ভাগ্যজনক হচ্ছে এই মুহূর্তে ইয়েমেনে আমাদের কোনো নির্ভরযোগ্য মিত্র নেই। ইসরায়েল কাৎস বলেন, ইয়েমেন যুদ্ধ শুরুর প্রথম দিকে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ সিসির সহযোগিতায় জর্দানের ভেতর দিয়ে মানসুর হাদি তেল আবিব সফর করেছিলেন এবং সে সময়ে একটি ভালো চুক্তি হয়েছিল। ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এবং সৌদি আরবের সামনে গ্রহণযোগ্য কোনো বিকল্প না থাকায় মানসুর হাদির নানা ঘাটতি থাকা সত্ত্বেও তাকেই সমর্থন করতে হচ্ছে। রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন। বিবিসি এখবর জানিয়ে বলেছে, ইউক্রেনের এই দাবি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং রাশিয়াও কিয়েভের এই দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, খারকিভের কাছ থেকে এক সংঘর্ষে রাশিয়ার 41তম বাহিনীর উপ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ওই সংঘর্ষে আরও কয়েকজন রুশ সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, জেনারেল গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি সিরিয়ায় রাশিয়ার সেনা অভিযানে অংশগ্রহণ করেছেন। তাকে সম্মানজনক সামরিক পদকও প্রদান করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাশ্চাত্যের দেশগুলোর সামরিক জোট নেটোর সঙ্গে যে কোনো সহযোগিতা ক্ষতি ছাড়া অন্য কিছু বয়ে আনবে না। তিনি বলেছেন, অতীতে আমরা দেখেছি নেটোর সাথে সহযোগিতার ফলে পাকিস্তানের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাশ্চাত্যের দেশগুলোর সামরিক জোট নেটোর সঙ্গে যে কোনো সহযোগিতা ক্ষতি ছাড়া অন্য কিছু বয়ে আনবে না। তিনি নেটো জোটভুক্ত দেশগুলোতে সফর কর্মসূচি এবং ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে পাকিস্তানের প্রতি নেটোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় বলেছেন, অতীতে আমরা দেখেছি নেটোর সাথে সহযোগিতার ফলে পাকিস্তানের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। অন্য দেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের স্বাধীন নীতি অবস্থানের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, আফগানিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার কারণে পাকিস্তানের 80,000 মানুষ নিহত হয়েছে, এছাড়া আর্থিক ক্ষতি হয়েছে $10,000 কোটি। পাকিস্তান সরকারের কাছে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের লেখা চিঠির তীব্র সমালোচনা করে ইমরান খান বলেছেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার কারণে ইসলামাবাদকে প্রশংসা করা উচিত, কিন্তু তা না করে আফগান যুদ্ধে ব্যর্থতার জন্য তারা উল্টো পাকিস্তানকে অভিযুক্ত করছে। এ অবস্থায় ন্যাটো আশা করছে পাকিস্তান সরকার চোখ বন্ধ করে ন্যাটোর প্রতিটি আবদার রক্ষা করবে, যা কোনোভাবেই সম্ভব নয়। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানে ন্যাটো জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং পাকিস্তানও আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিন্দা জানানোর জন্য ন্যাটোর আহ্বানের প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে, আফগান যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার তিক্ত অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের, কেননা কোনো সমস্যার সমাধান তো হয়নি, বরং আফগানিস্তান থেকে পাকিস্তানেও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এর ফলে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তাহীনতা বেড়েছে। 20 বছর ধরে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে পাকিস্তানেরও জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন ক্ষমতার বাইরে ছিলেন কিংবা এখন ক্ষমতায় থেকেও সবসময় আফগানিস্তানে ন্যাটোকে সহযোগিতার তীব্র বিরোধী ছিলেন। যাই হোক, ইউক্রেন ইস্যুতে ন্যাটো রাশিয়াকে নিন্দা জানাতে পাকিস্তানকে অনুরোধ করলেও পাক সরকার যে তাতে ইতিবাচক সাড়া দেবে না তা নিশ্চিতভাবে বলা যায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। তথ্য অধিকার আইনে বাংলাদেশ পুলিশের কাছে চাওয়া তথ্য আগামী 20 দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহের আদেশ দিয়েছে তথ্য কমিশন। এ সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে 2009 সালে দেশে প্রথমবারের মতো একটি তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী অনধিক 30 কার্য দিবসের মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তাকে তথ্য প্রদান করতে হবে, এমনটাই বলা হয়েছে। তবে বিধি মোতাবেক আবেদন করেও তথ্য চেয়ে না পেয়ে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দীর্ঘ 9 মাস অপেক্ষা করতে হয়েছে লেখক, গবেষক, মানবাধিকার কর্মী সাদ হাম্মাদিকে। এমন অবস্থায় বাংলাদেশের তথ্য কমিশন আজ পুলিশ কর্তৃপক্ষকে এক নির্দেশ দিয়ে বলেছে, দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইনে প্রতিবছর দায়ের করা মামলার সংখ্যা, অভিযুক্তদের সংখ্যা, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংখ্যা এবং একই সাথে জানুয়ারি থেকে মে 2021 সালের মাসভিত্তিক সংখ্যা আগামী 20 দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ডক্টর রেজওয়ান হোসেন সিদ্দিক রেডিও তেহরানকে বলেন, দেশে জনগণের স্বার্থ রক্ষার নামে অনেক আইন আছে কিন্তু তার উপযুক্ত প্রয়োগে অনীহা রয়েছে, রয়েছে অপপ্রয়োগ। আর এছাড়া সাংবাদিক দলনের জন্য যেমন রয়েছে 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, তেমনি নতুন করে যুক্ত হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট।
তথ্য অধিকার আইন এটা আছে, এটা নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে খুব একটা সহযোগিতা কখনোই পাওয়া যায়। তথ্য অধিকার আইন প্রয়োগের ক্ষেত্রে আমি কোনো একটা তথ্য চাইলে তো সেই তথ্যের আমি সৎ কাজে ব্যবহার করব না, অসৎ কাজে ব্যবহার করব না, রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে ব্যবহার করব, এইসব নানান চাল বাহানা শুরু হয়ে যায়। এদিকে যেমন সাংবাদিক হয়রানির জন্য কত রকম আইন যে আছে সেটা দিয়ে প্রথম আলো সাংবাদিক রজিনা ইসলামকে যেভাবে হ্যারাস করেছে সরকার, যেটা একেবারেই নির্লজ্জ।
তথ্য কমিশনের আজকের রায়ের পর মানবাধিকার কর্মী সাদ হাম্মাদি তার প্রতিক্রিয়ায় বলেছেন, যদিও আমার তথ্য আবেদনের পর 9 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি সন্তুষ্ট যে তথ্য কমিশন আমার অধিকারের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। শুনানির শুরু থেকেই রাষ্ট্রপক্ষের আইনজীবী শুধু তথ্য চাওয়ার জন্য যে রাষ্ট্র বিরোধিতার তকমা বা সন্দেহ আমার বিপক্ষে উপস্থাপন করেছেন তাতে করে যে কোনো ব্যক্তি হয়রানি বোধ করবেন। তিনি আশা করেন তার দায়েরকৃত এই মামলা এবং তথ্য কমিশনের রায়টি জনগণ এবং গণমাধ্যম কর্মীদের তথ্য অধিকার নিশ্চিত করতে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সেই সাথে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকেও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হজরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের জন্মদিন। বিশ্ব ইতিহাস, নৈতিকতা ও আধ্যাত্মিকতার ক্ষেত্র সহ মানবীয় মূল্যবোধের সব ক্ষেত্রেই যাঁদের কাছে সবচেয়ে বেশি ঋণী তাঁদের মধ্যে হযরত আলী বিন হুসাইন আলাইহিসসালাম তথা ইমাম সাজ্জাদের অবস্থান অত্যন্ত প্রজ্জ্বল ও শীর্ষস্থানীয়। সত্যিকারের ও উন্নত মানুষ করার এই মহান সাধক ইমাম জৈনুল আবেদিন বা খোদা প্রেমিকদের অলঙ্কার হিসেবেও খ্যাত। মহান আল্লাহর দরবারে অত্যাধিক সিজদায় মগ্ন থাকতেন বলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামকে বলা হতো সাজ্জাদ। নৈতিকতা ও আধ্যাত্মিকতা যেন তাঁর অনুপম চরিত্র ও উচ্চতর জ্ঞান ও প্রজ্ঞার জাদুময় ছোঁয়ায় পেয়েছে চিরন্তন সৌন্দর্য ও অনির্বাণ প্রাণ। পবিত্র মদিনায় 38 হিজরিতে জন্ম নিয়েছিলেন হযরত হুসাইন বিন আলী আলাইহিসসালাম। এই মহাপুরুষের শুভ জন্মদিন বা 5ই শাবান উপলক্ষে সবাইকে জানাচ্ছি অজস্র মোবারকবাদ। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন আলাইহিসসালামের একমাত্র যে পুত্র বেঁচে ছিলেন তিনি হলেন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম। অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। অসুস্থ ছিলেন বলে তিনি ওই জিহাদে সরাসরি যোগ দিতে পারেননি। আসলে মহান আল্লাহ অলৌকিকভাবেই তাকে রক্ষা করেছিলেন মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ইসলামের সাংস্কৃতিক বিপ্লবের ভিত্তি রচনার জন্য। সে যুগে উমাইয়া শাসকরা ইসলাম সম্পর্কে সৃষ্টি করেছিল নানা অস্পষ্টতা ও সন্দেহ, ফলে খাঁটি ইসলামের রূপ ও খাঁটি ধর্মমত তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিসাল্লাম। পিতার শাহাদাতের সময়ে ও নিজের বন্দি অবস্থায় এবং কারবালা বিপ্লবের পরবর্তী বছরগুলোতেও জুলুম অবিচারের বিরুদ্ধে কৌশলপূর্ণ সংগ্রাম জিয়ে রেখে তিনি মহান পিতা ইমাম হুসাইন আলাইহিসসালামের আদর্শকে জীবন্ত ও আরও প্রাণবন্ত করেন। এই মহান ইমাম ও তার ফুপু হজরত জেইনাব সালামুল্লাহি আলাইহা সাহসিকতাপূর্ণ নানা ভাষণ দিয়ে উমায়াদের আসল চরিত্র তুলে ধরেছিলেন জনগণের কাছে।
ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম তাঁর কাজ ও আচরণ ছাড়াও বেশ কিছু অনুপম দোয়ার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন গভীর খোদাপ্রেম, নৈতিকতা ও উন্নত আত্মার সৌন্দর্য। মানুষের মধ্যে অনেকেই এই অস্থিরতায় ভোগেন যে এই যে এত দোয়া করছি তা কেন কবুল হয় না। ইমামের কাছে ঠিক এমনই এক প্রশ্ন করেছিলেন বারবার প্রার্থনার পরও দোয়া কবুল না হওয়ার ফলে হতাশ হয়ে পড়া এক ব্যক্তি এবং ওই ব্যক্তির বন্ধু। জবাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা কি সময় মতো নামাজ আদায় করো না দেরি করে নামাজ পড়ো? তোমরা কি সৎ কাজের মাধ্যমে ও দরিদ্রদের দান সৎকা দেওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করছো? তোমরা কি বন্ধুদের সঙ্গে একই রূপ বজায় রাখো ও তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না? তোমরা কি কথা বলার সময় অশালীন ভাষা ব্যবহার করো না? তোমরা কি যাকাত দাও ও ঋণ শোধ করো? তোমরা কি কঠোর হৃদয় নিয়ে ফকিরদেরকে বিমুখ করে দাও না? তোমরা কি ইয়াতিমদের সাহায্যে এগিয়ে যাও?
এভাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম যখন একের পর এক প্রশ্ন করে চললেন, তখন দোয়া কবুলের ব্যাপারে নিরাশ হয়ে পড়া ওই ব্যক্তি লজ্জিত হয়ে বললেন, হে ইমাম, এসব ভালো কাজের কিছুই আমি করি না। তখন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তাহলে আল্লাহর কাছে কি আশা করছো? তোমাদের এই অবস্থা পরকালে তোমাদের জন্য সংকটের কারণ হওয়ার পাশাপাশি এই দুনিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে, যে কারণে তোমাদের দোয়াগুলো কবুল হয় না। তোমরা যদি আল্লাহর কথা শোনো তাহলে আল্লাহও তোমাদের কথা শুনবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম ইসলামের ইতিহাসের চরম দুর্যোগপূর্ণ সময়ে এ মহান ধর্মের সাংস্কৃতিক ও চিন্তাগত বিপ্লবের ভিত্তি গড়ার জন্য তুলে ধরেছিলেন খাঁটি ইসলামী শিক্ষা ও আদর্শের নানা দিক। তাঁর প্রচারিত সেসব শিক্ষার গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে খ্যাতি অর্জন করেছে সাইফাই সাজ্জাদিয়া। অনেকেই একে আলে মুহাম্মদের জাবুর বলে থাকেন। দোয়া ও আল্লাহর প্রতি মনের গভীর আকুতি এবং আবেদন নিবেদনের আঙ্গিকে তুলে ধরা এসব বক্তব্যে রয়েছে সামাজিক, ধর্মীয় ও নৈতিক বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সেগুলো সব যুগের মানুষ ও মুসলমানের জন্যই মহাকল্যাণের উৎস, চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশক। এ ধরনের শিক্ষামূলক দোয়া হৃদয়ঙ্গম করা আত্মগঠন, নফসের বা প্রবৃত্তির পরিশুদ্ধি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক উচ্চতর লক্ষ্যগুলো উপলব্ধি সহ খোদাপ্রেমের অনুভূতি ও যুক্তি আয়ত্তের জন্যে অত্যন্ত সহায়ক। এইসব দোয়ার আলোকিত প্রভাবে প্রভাবিত হওয়া তখনই সম্ভব হবে যখন মোমিন কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সেসবের গভীর তাৎপর্য নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম তার বিভিন্ন দোয়ায় মানুষকে এটা শেখাতে চেয়েছেন যে জীবনের সব পর্যায়েই আল্লাহর উপর নির্ভরতা জরুরি। আল্লাহ যেন মানুষের সব তৎপরতার মূল অক্ষে বা কেন্দ্রে থাকেন। আল্লাহর প্রতি হৃদয়ে গভীর প্রেম বা ঘনিষ্ঠতা সৃষ্টি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। অবশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাকে চেনাও জরুরি। আল্লাহকে চেনা ও জানার মধ্য দিয়েই খোদাপ্রেমিকের যাত্রা শুরু হয়। সৈফাই সাজ্জাদিয়ার প্রথম দোয়ায় আল্লাহর অনবদ্য ও অনুপম প্রশংসা করতে গিয়ে ইমাম বলেছেন, তুমি সেই আল্লাহ দর্শকদের দৃষ্টি যাকে দেখতে পায় না, বর্ণনাকারীদের চিন্তা বা কল্পনা শক্তি তোমার বর্ণনা দিতে অক্ষম, তুমি নিজ ক্ষমতা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছ সৃষ্টি জগৎ ও সৃষ্টিকুল এবং তাদের সৃষ্টি করেছ নিজ ইচ্ছায়, অথচ এর আগে এসব সৃষ্টির কোনো মডেল বা নমুনার অস্তিত্ব ছিল না।
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক দায়িত্ব সহ মানুষের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য সৈফায়ে সাজ্জাদিয়ায় স্থান পাওয়া ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের দোয়াগুলো খুবই কার্যকর। বাবা মা সম্পর্কে তাঁর দোয়ার একাংশে বলা হয়েছে, হে আল্লাহ, আমার কণ্ঠ যেন বাবা মায়ের সামনে নিচু বা অনুচ্চ থাকে, আমার বক্তব্য যেন তাদের জন্য হয় সন্তোষজনক, আমার আচরণ যেন তাদের সামনে বিনম্র থাকে, তাদের জন্য আমার অন্তরকে দয়াদ্র করো, আমি যেন তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেই এবং আমাকে তাঁদের প্রতি কোমল ও স্নেহশীল করুন। রিসালাতুল হুকুক ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের আরেকটি অনন্য অবদান। এ গ্রন্থে স্থান পেয়েছে বিভিন্ন অধিকার সংক্রান্ত আলোচনা। এসবের মধ্যে রয়েছে মানুষের শরীরের নানা অঙ্গের অধিকার, নানা ধরনের ইবাদতের অধিকার, বাবা মা, শিক্ষক, ছাত্র, বন্ধু, স্বামী স্ত্রী, সন্তান, ভাই, উপকারকারী, সহচর, প্রতিবেশী, বন্ধু, অংশীদার, অর্থ ঋণ প্রার্থী, শত্রু, খারাপ লোক, ভিক্ষুক, দিনী ভাই, একসাথে বসবাসকারী অধিকার এবং ইসলামের আশ্রয়ে থাকা কাফেরদের অধিকার সংক্রান্ত আলোচনা। যেমন পেটের অধিকার প্রসঙ্গে তিনি বলেছেন, পেটকে হারাম খাবারে পূর্ণ করো না এবং উদর ভর্তি করে খেও না।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে বলেছেন, আল্লাহকে পুরোপুরি সন্তুষ্ট করার উপায় হল মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, সবসময় আল্লাহ যে আমাদের দেখছেন তা মনে রাখা ও নোংরা কাজ না করা এবং নিজ পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ইমামের দানশীলতা, সহিষ্ণুতা, মহত্ত্ব, উদারতা ও ক্ষমাশীলতা শত্রুকেও করত অভিভূত ও ঘনিষ্ঠ মিত্র। ইমাম সাজ্জাদ বা জয়নুল আবেদিন আলাইহিসসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আরও একবার সবাইকে মোবারকবাদ।
বিশেষ আলোচনাটি শুনলেন। এখন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসরণ নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, লোকায়নি ভয় পাই না। যুদ্ধ শুরুর পর প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি প্রথম আলো। 20 লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলেছে জাতিসংঘ ইত্তেফাক। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল, যুগান্তর। 2000 কোটি টাকা পাচার, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার, মানব জমিন। গমের দাম 14 বছরে সর্বোচ্চ, চালও বাড়ছে, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, কারা বন্ধু নয় তালিকা তৈরি করল রাশিয়া, বিবৃতিতে কি জানাল মস্কো। সংবাদ প্রতিদিন, গোয়ায় তৃণমূল জোটই এখন হট কেক, কৃপা পেতে দড়ি টানাটানি বিজেপি আর কংগ্রেসের। আজকাল আনিসের হত্যাকারীর শাস্তির দাবিতে আন্দোলন চলবেই, 10 দিন পর জেল থেকে বেরিয়ে ঘোষণা মীনাক্ষীর, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে সয়াবিন তেলের দাম বেড়েছে ব্যাপক, এ নিয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন, তবে ব্যবসায়ীদের কেউ কেউ বেশি ভ্যাট আদায়ের অভিযোগ করছেন। আসলে কি হচ্ছে বাংলাদেশের সয়াবিন তেলের বাজারে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ভোজ্য তেল সয়াবিনের যে ব্যাপক দাম বেড়েছে তা নিয়ে সমাজে একরকমের অশান্তি ছড়িয়ে পড়েছে। এরই এক পর্যায়ে গতকাল প্রধানমন্ত্রী কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব বাজারে যখন পণ্যের দাম বাড়ে তখন দেশে বাড়বে, এটি স্বাভাবিক। তবে ব্যবসায়ীদের একটি বৈঠকে যে আলোচনা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। সেখানে এবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বলেছেন যে বাজারে যে তেলের দাম বর্তমানে আছে সেটি গ্রহণযোগ্য নয়। জবাবে তেল আমদানিকারকদের পক্ষ থেকে একজন নেতা বলেছেন যে বিশ্ব বাজারে বর্তমানে তেলের দাম $1,800 বা $900, সেক্ষেত্রে তেলের দাম এতটা বাড়বে এটাই স্বাভাবিক। এর জবাবে জসীমউদ্দিন বলেছেন যে আপনারা বর্তমানে বাংলাদেশের বাজারে যে তেল সরবরাহ করছেন তা তো আরো কয়েক মাস আগে আনা, সেই তেল তো বর্তমান দামে কেনা না, তাহলে কেন আপনারা বাড়তি মূল্যে বিক্রি করবেন, এটি গ্রহণযোগ্য নয়। এই যে ব্যবসায়ী নেতা জসীমউদ্দিন যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা অনেক বেশি গ্রহণযোগ্য।
ইউক্রেনকে মানবাধিকার আইন মানতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, সেখানে ইউক্রেনের মানবাধিকার রক্ষার কথা আসছে কেন?
জি, ইউক্রেনকে মানবাধিকার আইন মানতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানিয়েছেন তার অর্থ হচ্ছে যে রাশিয়া গত কয়েকদিনে যে কয়বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ততবারই ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক লোকজনকে শহরগুলো থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং একথা পরিষ্কার আমরা বিভিন্ন গণমাধ্যম থেকেও জানতে পারছি, নানান সূত্র থেকে জানতে পারছি যে ইউক্রেনের পুরুষদেরকে শহর ছাড়তে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধ লোকজনকে শহর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। রাশিয়া সামরিক অভিযান শুরুর প্রথম দিকে ইউক্রেন সরকার রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে কারফিউ জারি করেছিল, লোকজনকে বের হতে দেয়নি, এবং রাশিয়া যে অভিযোগ তুলেছে যে ইউক্রেন সরকার বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, এ কথাটি অনেকটা সত্য, যদিও পশ্চিমা গণমাধ্যম তাকে আড়াল করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার সরকারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে মানবাধিকার আইন মানতে বাধ্য করতে হবে ইউক্রেনকে, এই আহ্বান জানিয়েছে ইউরোপের প্রতি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার বাহিনী যেভাবে অগ্রাভিযান করতে পারত বা যেভাবে কথা ছিল বা ধারণা করা হচ্ছিল সেভাবে হয়নি, গতিটা অনেক স্লথ, ধীরে ধীরে হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন শহরে বেসামরিক লোকজন থাকার কারণে রাশিয়ার পক্ষে অভিযান চালানো কঠিন হচ্ছে। রাশিয়া খুব সচেতনভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং বেসামরিক লোকজন যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার চেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, আমরা যুদ্ধ বন্ধ চাই, আমরা আশা করি যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে এবং ন্যায্য দাবিগুলো মেনে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তা শান্তির স্বার্থে দুই দেশ একটি সুন্দর সমাধানে পৌঁছাবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। গোয়ায় তৃণমূল জোটই এখন হটকে, কৃপা পেতে দড়ি টানাটানি বিজেপি আর কংগ্রেসের। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বুথ ফেরত সমীক্ষা বলছে 2017 সালের ভোটের মতোই এবারও ঝুলবে গোয়ার ফল, হতে পারে ত্রিশঙ্কু, কংগ্রেস না বিজেপি, দুয়েরই ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে যদি কৃপা মেলে তৃণমূল জোটের, বিশেষত তাদের জোট সঙ্গী মহারাষ্ট্র ওয়ারি গোমন্ত্রক পার্টির, শুরু হয়ে গেছে দরকষাকষি, চলছে দড়ি টানাটানি। কারা বন্ধু নয় তালিকা তৈরি করল রাশিয়া, বিবৃতিতে কি জানাল মস্কো, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ হতে চলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখনও কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনা, দুই দেশের যুদ্ধ ঘিরে উদ্বিগ্ন গোটা বিশ্বই।
এ নিয়ে রাষ্ট্রসংঘেও বৈঠক হয়েছে। এ অবস্থায় কোন কোন দেশ রাশিয়ার বন্ধু নয় সেই তালিকা তৈরিতে মন দিয়েছে মস্কো। আল জাজিরা টিভির এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। জানা গেছে, গত সোমবার রাশিয়ার তরফে জানানো হয় যে যেসব দেশ রাশিয়ার সঙ্গে অবান্ধব সুলভ আচরণ করেছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার থেকে ওই সমস্ত দেশের সংস্থা বা ব্যক্তিবিশেষের সঙ্গে কোনো রকম কর্পোরেট চুক্তি করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। আনিসের হত্যাকারীর শাস্তির দাবিতে আন্দোলন চলবেই। দশ দিন পর জেল থেকে বেরিয়ে ঘোষণা মীনাক্ষীর। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, জেলমুক্ত মীনাক্ষীকে স্বাগত জানাতে রাসবিহারী মোড়ে জড়ো হয়েছিলেন SFI এবং DYFI নেতাকর্মীরা। অভিযোগ, পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে গেছে। জেলবন্দী থাকা দশ দিনের মাথায় সোমবার জামিন পেয়েছিলেন। মঙ্গলবার হাওড়া জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন বাম, ছাত্র এবং যুব সংগঠনের 15 জন নেতাকর্মী। জেল থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, আমরা আন্দোলন শুরু করেছিলাম আনিস খানের হত্যাকারীর শাস্তির দাবিতে। হত্যাকারী এখনও ধরা পড়েনি, তাই আমাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনলেন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান বিষয়ে ভুল ঘোষণা দেয় আন্তরিকভাবে দুঃখিত। এখন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর গল্প প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি গল্প। গল্পটি এরকম। কথিত আছে যে পাহাড়ের ঢালে ছিল একটি সবুজ সুন্দর তৃণভূমি। ওই তৃণভূমিতে ছিল একটি বড় হ্রদ। সেই হ্রদে বাস করত একটি কচ্ছপ এবং দুটি বালিহাঁস। নিরীহ কচ্ছপের সঙ্গে হাঁসগুলো বন্ধুত্ব করল। যখনই তারা হ্রদে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ত, তখনই তারা তীরে উঠে কচ্ছপের সাথে প্রাণ খুলে কথাবার্তা বলত।
তাদের এই বন্ধুত্ব দীর্ঘদিন অটুট ছিল। এক বছর বৃষ্টি না হওয়ায় লেক শুকিয়ে যায়। হাঁসগুলো তখন দুশ্চিন্তায় পড়ে যায়। তারা তো পানি ছাড়া বাঁচতে বা বসবাস করতে অভ্যস্ত না। যদিও স্থলভাগেও তাদের বসবাস করতে দেখা যায়, তবে পানিতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করে। সে কারণে তারা ভাবল পাহাড়ের পেছনে অন্য একটি হ্রদে চলে যাবে। ওই হ্রদে পানি ছিল। অন্য হ্রদে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর তারা কচ্ছপের কাছে গেল। তারা তাকে বলল, এ বছর তো লেকের পানি শুকিয়ে যাবার উপক্রম। আমরা তো পানি ছাড়া বাস করতে পারবো না, খাবারের সংকটেও পড়ে যাব। তাই পাহাড়ের ওপারের লেকে চলে যাব বলে ভাবছি, কিন্তু তোমাকে রেখে যেতে আমাদের মোটেও ভালো লাগছে না। আমরা ভাবতেই পারছি না যে তোমার কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কচ্ছপের প্রতিক্রিয়া কি হলো সেটা শুনব মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
কচ্ছপ হাঁসগুলোর চলে যাবার কথা শুনে মনে কষ্ট পেল। অশ্রুসিক্ত চোখে সে উত্তর দিল, তোমরা তো জানো আমারও পানি ছাড়া বসবাস করা কঠিন ব্যাপার, তাই তোমরা যেখানেই যাও আমাকেও নিয়ে যেও, আমাকে একা রেখে যেও না। হাঁস বলল, আমরাও তোমার সাথে থাকতে পছন্দ করি, তুমি আমাদের খুব ভালো বন্ধু, বন্ধুর কাছ থেকে আলাদা হওয়া খুব কঠিন, কিন্তু কি করা যেতে পারে, হ্রদ শীঘ্রই শুকিয়ে যাবে এবং আমাদের এখানে খাবার খুঁজে পেতে সমস্যা হবে। হাঁস আরও বলল, হে প্রিয় বন্ধু, আমাদের তো তোমাকে এখানে একা রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের সাথে ভ্রমণ করাও তো তোমার পক্ষে অসম্ভব ব্যাপার,
কারণ এখান থেকে সেই হ্রদটি অনেক দূরে, পথের অবস্থাও ভালো না, পাথরের চূড়া পর্বত অতিক্রম করে যেতে হবে, আমাদের পাও তো তোমার সঙ্গে পায়ে পায়ে চলার মতো যথেষ্ট শক্তিশালী নয়, তাছাড়া তুমি তো আমাদের সাথে উঠতেও পারবে না। কচ্ছপ পিড়াপিড়ি করে বলল, কোনো কাজই অসম্ভব নয়, তোমরা তো আমার চেয়েও বুদ্ধিমান, নিশ্চয়ই একটা সমাধান বের করতে পারবে, আমাকে একা রেখে চলে গেলে বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। একটি হাঁস বলল, হয়তো কোনো না কোনো একটা সমাধান আছে, তবে কিছু জটিলতাও আছে, তোমার সম্পর্কে আমরা যতদূর জানি তুমি তা ভালোভাবে করতে পারবে না। কচ্ছপ সাগ্রহে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো তা শুনব মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
কচ্ছপ কৌতূহলের সঙ্গে বলল, কেন, কি জানো তোমরা, আমি কি দোষ করেছি? হাঁস বলল, তুমি অধৈর্য এবং বেশি কথা বলো, তোমার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের অভাব আছে, হুট করেই রেগে যাও, তোমার মতের বিরুদ্ধে কেউ কিছু বললে অবিলম্বে তুমি তার সাথে ঝগড়া শুরু করে দাও, তাছাড়া তুমি বেশি ছিদ্রান্বেষী, এক মুহূর্ত তুমি নির্বাক প্রশান্ত থাকতে পারো না, যদি তুমি আমাদের সঙ্গে যেতেই চাও তাহলে কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। কচ্ছপ বলল, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আপন ত্রুটিগুলি না জেনে কেউ নিজেকে সংশোধন করতে পারে না, তোমরা দেখে নিও আমি কিভাবে নিজেকে সংশোধন করি, কথা দিচ্ছি তোমরা যা যেভাবে করতে বলবে আমি তাই করব।
হাঁসগুলো বলল, কিন্তু আমরা অনেকবার তোমাকে পরীক্ষা করে দেখেছি এবং বুঝতে পেরেছি যে তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না, তবু আমরা যেহেতু চাই তুমি আমাদের সাথে থাকো, তাই তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে পুরো সফরে একটা কথাও বলবে না যতক্ষণ না আমরা পৌঁছাই। কচ্ছপ বলল, খুবই সহজ ব্যাপার, আমি এমনকি প্রয়োজনে শ্বাস না নিতেও প্রস্তুত আছি। হাঁস বলল, তাহলে মনোযোগ দিয়ে শোনো, এটা একটি কাঠের টুকরো, তুমি এই টুকরোটিকে তোমার মুখ দিয়ে শক্ত করে কামড়ে ধরবে, আমরা টুকরোটির দুই প্রান্ত নিয়ে উড়াল দেব, তাহলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। পরের গল্প মিউজিক বিরতির পর।
হাঁসগুলো কচ্ছপকে আরও বলল, মনে রাখবে লোকেরা আমাদের নিয়ে হাসাহাসি বা উপহাস করতে পারে, তুমি মাথা ঠান্ডা রেখে চুপচাপ থাকবে, একটি শব্দও করবে না। কচ্ছপ রাজি হল, কথা অনুযায়ী এবার কাজ শুরু হল। হাঁস দুটো কাঠের টুকরোর দুই পাশ নিয়ে উড়াল দিল, কাঠের টুকরোর মাঝখানে দাঁত কামড়ে ঝুলে থাকলো কচ্ছপ। হাঁসগুলো জনবহুল একটি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, গ্রামের এক লোক ওই দৃশ্য দেখে সবাইকে দেখার জন্য ডেকে আনলো, দৃশ্য দেখে লোকেরা গুঞ্জন শুরু করল, কচ্ছপের খারাপ লাগলো ওই গুঞ্জন, কিন্তু সে তো কথা দিয়েছে কথা বলবে না, তাই চুপ করে থাকলো। মনে মনে ভাবল, কি বেইনসাফ মানুষ রে বাবা, কচ্ছপ উড়ছে দেখে তারা ঈর্ষান্বিত, হাঁসেরা তখনও উড়ছিল,
কচ্ছপ তখনও ভাবছিল আর মানুষ চিৎকার করছিল।
কচ্ছপের কানে এলো, দেখো কি ভালো বন্ধু ওরা, একসাথে তারা আকাশে উড়ছে। আরেকজন বলছেন কচ্ছপ ভাবছে সে নিজেও উঠতে পারে। কচ্ছপের খারাপ লাগলো, সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, তোদের চোখ অন্ধ হয়ে যাক হিংসুকের দল। মুখ খুলতেই সে মাটিতে পড়ে গেল এবং মারা গেল। হাঁসেরা উপর থেকে এই দৃশ্য দেখে লাঠি ফেলে দিয়ে উড়ে গেল। তারা বলল, উপদেশ দেওয়া আমাদের দায়িত্ব ছিল এবং আমরা তা করেছি, কিন্তু উপদেশ শোনা এবং তার উপর আমল করার জন্য প্রয়োজন ধৈর্য ও অধ্যবসায়। তো শ্রোতা বন্ধুরা, এ ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $300 ছাড়িয়ে যাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভা গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেন। দ্বিতীয় সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাল তেহরান, ইরানি স্বার্থ নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইউক্রেন শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে সামরিক অভিযান বন্ধ করবে মস্কো। কিয়েভ সহ পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধবিরতি কার্যকর। নানা ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের কথা জানাল বাংলাদেশের হাইকোর্ট। প্রধানমন্ত্রী বললেন, এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি ক্ষমতায় আছে, বিভিন্ন দল মিলে বিকল্প তৈরি করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।